ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 11টা। অনুষ্ঠানে রয়েছে আজ জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আগামী সোমবার ঢাকায় অনুষ্ঠিতব্য সার্ক সদস্য রাষ্ট্রসমূহের মন্ত্রী পর্যায়ের তিন দিন ব্যাপী দ্বিবার্ষিক পয়ঃনিষ্কাশন সম্মেলনে পাকিস্তান যোগ দিচ্ছে না।
মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন রয়েছে।
সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া, তাই তারা বিরোধী দল ও জোট ভাঙার ষড়যন্ত্র করছে।
রয়েছে গৌতম গুপ্তের রিপোর্ট।
বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব বড় একটা সমালোচনা করেন না রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের, কিন্তু আবার রাজ্যের বিজেপি নেতৃত্ব তৃণমূল সরকারের কঠোর সমালোচক।
তবে গোড়াতেই রয়েছে রোজকার মতো যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। মেক্সিকোর কর্মকর্তারা পলাতক মাদক চোরাচালানকারী জোয়াকিন এল চ্যাপো গুজম্যানকে আবারও কারাগারে পাঠিয়েছেন। সাত মাস আগে জেলখানা থেকে পালানোর পর গতকাল তাকে আটক করা হয়। মেক্সিকো প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো টুইটারে এক সংক্ষিপ্ত বার্তায় গুজম্যানের আটক হবার খবরটি এভাবে দেন, আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে, তাকে আমরা পেয়ে গেছি। পরে সংবাদদাতাদের সামনে গুজম্যানকে হাজির করা হয়। সে নীল শার্ট এবং ট্র্যাক প্যান্ট পরেছিল। তাকে একটি সাঁজোয়া গাড়ি থেকে হেলিকপ্টারে তোলা হয়। তাকে এবং তার অন্তত একজন সঙ্গীকে কারাগারে আবারও পাঠানো হয়। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল আর্লে গোমেজ গনজালেস শুক্রবার রাতে সংবাদদাতাদের বলেন যে বিশাল এক নজরদারি ব্যবস্থার ফলাফল গুজম্যানের এই আটক হওয়া। ওই নজরদারি তৎপরতার সঙ্গে সম্পৃক্ত ছিল একটি ছায়াছবির শুটিং দলও, যারা কিনা মাদক চোরাচালানকারীর আত্মজীবনীর উপর ছবি তৈরি করছিল। বন্দুকধারীরা কায়রোর পশ্চিমাঞ্চলে গিজা জেলায় দুজন পুলিশকে হত্যা করেছে। মিশরের স্বরাষ্ট্রমন্ত্রক বলছে যে আজকের এই গুলির ঘটনা তদন্তের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে বন্দুকধারীরা পালিয়ে গেছে এবং কেউ এই গুলি চালনার ঘটনার দায় স্বীকার করেনি। আক্রমণের আগে শুক্রবার হুরগাদা অবকাশ কেন্দ্রে আরেকটি ঘটনা ঘটে, যেখানে জঙ্গিরা দুজন অস্ট্রিয়াবাসী এবং সুইডিশ নাগরিককে আহত করেছে। পরে পুলিশ হামলাকারীদের গুলি করলে একজন নিহত এবং অপরজন আহত হয়। মিশরের কর্মকর্তারা বলছেন যে আহত পর্যটকদের অবস্থা অপরিবর্তিত রয়েছে। 2013 সালে প্রেসিডেন্ট মোহাম্মদ মোরসি ক্ষমতাচ্যুত হবার পর থেকে মিশর সেখানে ক্রমবর্ধমান বিদ্রোহের মোকাবিলা করছে। অতীতের কিছু হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত একটি গোষ্ঠী। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের মধ্যে আগামী সোমবার ঢাকায় অনুষ্ঠিতব্য সার্ক সদস্য রাষ্ট্রসমূহের পয়োনিষ্কাশন সম্মেলনে পাকিস্তান যোগদান করছে না। এরই ওপর ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
ঢাকায় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিনিধি দলকে সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ পত্র যথাসময়ে পাকিস্তান সরকারের কাছে পৌঁছে দেওয়া হলেও তারা ভিসার জন্য ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে সময় মতো আসেননি। এর ফলে সম্মেলনে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়টি এখন অনিশ্চিত হয়ে পড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে পাকিস্তানের তরফে অভিযোগ করা হয়েছে, সেদেশের 13 সদস্যের একটি প্রতিনিধি দল সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ভিসার আবেদন করলে তাদের কাউকে ভিসা দেয়া হয়নি, যদিও 10 দিন যাবৎ তাদের পাসপোর্ট হাইকমিশনে রাখা হয়েছিল। উল্লেখ্য, পাকিস্তান সম্প্রতি 1971 বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করার পর দুদেশের সম্পর্কের অবনতি করতে শুরু করে। অতি সম্প্রতি বাংলাদেশের একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ততার বিষয়ে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের একজন নারী কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর তাকে পাকিস্তান প্রত্যাহার করে নেয়। পাকিস্তান ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন থেকে একজন নারী কূটনীতিককে প্রত্যাহার করতে বললে তিনি গত সপ্তাহে পাকিস্তান ত্যাগ করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের বিরোধী দল বিএনপি অভিযোগ করছে যে সরকারি দল আওয়ামী লীগ তাদের কথায় দল ভাঙার, জোট ভাঙার ষড়যন্ত্র করছে। ঢাকায় আমাদের অপর সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর টেলিফোন বার্তা।
সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া, তাই তারা বিরোধী দল ও জোট ভাঙ্গার ষড়যন্ত্র করছে। এই অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীতে লেবার পার্টির জাতীয় সম্মেলনে মির্জা ফখরুল বক্তব্য রাখছিলেন। বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট থেকে ইসলামী ঐক্যজোটে বের হয়ে যাওয়ার প্রেক্ষাপটে মির্জা ফখরুল এই বক্তব্য দেন বলে ধারণা করা হচ্ছে, যদিও ইসলামী ঐক্যজোট পরে দুভাগে বিভক্ত হয়ে যায়। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণের কারণে দলীয় কার্যালয় পর্যন্ত সভা সমাবেশ করা যাচ্ছে না। ক্ষমতায় আসার পর থেকে গত কয়েক বছরে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, গুম ও নির্যাতন করে আসছে। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এখন দেশের মানুষ ও গণতন্ত্রের মহাসংকট চলছে, এ কারণে ধর্ম নির্বিশেষে জাতীয় ঐক্য দরকার। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতে তৃণমূল কংগ্রেসের প্রতি বিজেপির জাতীয় নেতৃত্বের মনোভাব সম্পর্কে যে দ্বিচারিতা রয়েছে তারই বিশ্লেষণ সহ বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
বিজেপি দলের কেন্দ্রীয় নেতৃত্ব বড় একটা সমালোচনা করেন না রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের, কিন্তু আবার রাজ্যের বিজেপি নেতৃত্ব তৃণমূল সরকারের কঠোর সমালোচক। বস্তুত পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেই তৈরি হবে তাঁদের নির্বাচনী প্রচার কৌশল। এদিকে চলতি শিল্প সম্মেলনে একের পর এক কেন্দ্রীয় বিজেপি নেতারা কলকাতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারের পঞ্চমুখে প্রশংসা করে যাচ্ছেন। বিপদে পড়েছেন রাজ্যের বিজেপি নেতারা। এই দ্বিচারিতাকে আবার পাল্টা প্রচারে কাজে লাগিয়ে সিপিএম বলছে, মোদি ভাই দিদি ভাই গলায় গলায় ভাব, রাজ্যে রাজনৈতিক প্রভাব বাড়ানোর জন্য রাজ্য সরকারের সমালোচনা করতেই হবে রাজ্য নেতৃত্বকে। আবার দিল্লিতে সংসদে বিভিন্ন বিল পাস করানোর জন্য তৃণমূল কংগ্রেসের সমর্থন ছাড়া মোদি সরকারের চলবে না। রাজ্যে বিজেপির নিচুতলার কর্মী বা সমর্থকদের কাছে দলের প্রকৃত অবস্থান তাই ব্যাখ্যা করে উঠতে পাচ্ছেন না রাজ্য নেতারা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে যে পশ্চিম তীরের একটি তল্লাশি চৌকিতে দুজন ফিলিস্তিনি ইসরায়েলি সৈন্যদের ছুরিকাঘাত করার চেষ্টা করার সময় তাদের গুলি করে হত্যা করা হয়। একজন মুখপাত্রী বলেছেন, জর্ডান উপত্যকার উত্তরে এই হামলার ঘটনাটি ঘটে। গত তিন মাসে উপর্যুপরি যেসব হামলা চালানো হয়েছে তার মধ্যে এই আক্রমণটি ছিল সর্বসাম্প্রতিক। এদিকে আজই ইসরায়েল একজন ফিলিস্তিনির সাবেক বাড়ি বিধ্বস্ত করেছে। ওই ফিলিস্তিনিকে গত 3 অক্টোবর গুলি করে হত্যা করা হয় যখন সে জেরুজালেমে ইহুদি ধর্মীয় গুরু একজন রাবাইকে হত্যা করে। ফ্রান্সে আজ শনিবার শত শত মসজিদের দ্বার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, যাতে করে অমুসলমানদের তাদের সংস্কৃতি সম্পর্কে শিক্ষিত করে তোলা যায়, বিশেষত এমন এক সময় যখন ইসলামী উগ্রবাদীদের আক্রমণ এই ধর্ম সম্পর্কে মানুষের মনে নেতিবাচক ধারণার জন্ম দিচ্ছে। ফ্রান্সের 2500 মসজিদের সবকটি যদিও এই কার্যক্রমে অংশ নিচ্ছে না, প্যারিসের গ্র্যান্ড মসজিদ সহ সবচেয়ে পরিচিত মসজিদগুলো এই কর্মসূচিতে রয়েছে। এই প্রচেষ্টার সমর্থন যোগাচ্ছে সে দেশের শীর্ষ মুসলিম সংগঠন দি ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ। এই গোষ্ঠীর প্রেসিডেন্ট আনোয়ার কাব্বেখ সংবাদদাতাদের বলেন যে মসজিদে সাধারণ মুসলমানদের সঙ্গে দেখা করতে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং তাদের নাস্তা খাওয়ানো হবে, মসজিদের ভেতরে ঘুরিয়ে দেখানো হবে, সেখানে কর্মশালা এবং আলোচনা অনুষ্ঠিত হবে এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটি নামাজেও তারা অংশ নিতে পারেন। ভ্রাতৃসুলভ এক কাপ চা নামে অভিহিত এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে 7 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত। 7 জানুয়ারি হচ্ছে ব্যঙ্গ পত্রিকা শার্লি এবদোর উপর উগ্রবাদীদের হামলার প্রথম বার্ষিকী এবং 11 জানুয়ারি ওই হামলার শিকারদের প্রতি একাত্মতা ঘোষণার জন্য হাজার হাজার লোক রাস্তায় নেমে এসেছিল। পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ইসলামী স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর প্রতি অনুগত বলে দাবিদার এক বন্দুকধারী পুলিশকে আচমকা আক্রমণ করে। পুলিশের গাড়িতে বসে থাকা ওই কর্মকর্তাকে বহুবার গুলি করা হয়। কর্তৃপক্ষের মতে ওই কর্মকর্তার হাতে 3 বার গুলি লাগে, কিন্তু তিনি পাল্টা গুলি চালান। 30 বছর বয়সে এই হামলাকারীকে, যে প্রথমে পালিয়ে গেলেও পরে ধরা পড়ে। এই সন্দেহভাজন বন্দুকধারী যে 11 বার গুলি চালিয়েছে বলে বলা হচ্ছে, তাকে 30 বছর বয়সী এডওয়ার্ড আর্চার নামে শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অপরাধ সংগঠনের ইতিহাস রয়েছে, তবে এমন কোনো আভাস পাওয়া যায়নি যে আর্চারের ওই হামলায় অন্য কেউ সম্পৃক্ত ছিল। স্থানীয় মুসলিম নেতারা বলছেন যে এরকম কোনো লক্ষণও পাওয়া যায়নি যে আর্চার নিষ্ঠার ধর্ম পালনকারী মুসলমান ছিল। তবে কর্তৃপক্ষ বলছে যে আর্চার 2011 সালে সৌদি আরব এবং 2012 সালে মিশর সফর করে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা FBI তার ওই সফরগুলোর উদ্দেশ্য খতিয়ে দেখছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। মাত্র একদিনেই বাংলাদেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে 16 ব্যক্তি। এর মধ্যে শনিবার ভোরে শুধুমাত্র বঙ্গবন্ধু সেতুতেই দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র সহ কমপক্ষে 9 ব্যক্তি নিহত হন, আহত হন 50 জনেরও বেশি। বাকিরা দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় হতাহত হন। নিত্যদিনই সড়ক দুর্ঘটনা ঘটলেও শনিবার সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ছিল ঘন কুয়াশা এবং বেপরোয়া গাড়ি চালানো এ বলে বলা হয়েছে। বিষয়টি নিয়ে ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন সংবাদদাতা আমির খসরু।
মাত্র একদিনেই দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কমপক্ষে 16 জন। এর মধ্যে শনিবার ভোরে বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের পুত্র সহ কমপক্ষে 9 জন নিহত এবং আহত হয়েছেন 50 জনের বেশি। বাকিরা দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন। বঙ্গবন্ধু সেতুর দুর্ঘটনায় পুলিশ, দমকল বাহিনীর সদস্য এবং সাংবাদিকরা আহত এবং তাদের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিত্যদিনই সড়ক দুর্ঘটনা ঘটলেও শনিবার সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ার কারণ ঘন কুয়াশা এবং বেপরোয়া গাড়ি চালনা বলে জানা গেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক প্রতিবেদনে বলছে, 2015 সালে 6,500 সড়ক দুর্ঘটনায় 8,642 জন নিহত এবং 21,855 জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা এর আগের বছরের তুলনায় 1,000 জনেরও বেশি বেড়েছে। সমিতি তাদের অপর এক হিসেবে দেখিয়েছে, গত 5 বছরে 29,000 দুর্ঘটনায় 37,537 জন নিহত এবং 92,076 জন আহত হয়েছেন। বিশ্বব্যাংকের জরিপ রিপোর্ট অবশ্য বলছে, বাংলাদেশে প্রতি বছর 10 থেকে 12 হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে এই সংখ্যা প্রতি বছর গড়ে 20,000। বাংলাদেশের সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা প্রতি বছরই বেড়ে যাওয়ার কারণ বিশ্লেষণ করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সড়ক ব্যবস্থাপনা বিষয়ক বিশিষ্ট বিশেষজ্ঞ ডক্টর শামসুল হক।
আমি বলবো, আনফিট ড্রাইভার এবং আনফিট গাড়ি যখনই বিশেষ করে মহাসড়কের মতো পরিবেশে চলে আসে, অ্যাক্সিডেন্ট ট্রিগার করে। একে তো ধীর গতির গাড়ি, এর ফিটনেস অর্থাৎ আমি রোড অর্ধি গাড়ি যদি আমি না দিতে পারি আমার ফিটনেস প্রক্রিয়ার মাধ্যমে। ফিটনেস হচ্ছে, মানুষজন লাইনে দাঁড়িয়ে ফিটনেস নিচ্ছে কিন্তু চোখে দেখে একটা গাড়িকে ফিট বলে দিচ্ছে, এই প্রক্রিয়ায় কখনো কিন্তু ফিটনেসটা হচ্ছে না। যার ফলে যেটা বললাম যে দ্রুত গতির গাড়ির সাথে যদি ধীর গতির গাড়ি অর্থাৎ অসম গতির গাড়ি যদি একই ক্যারিজ ওয়েতে চলে, তখন ডেফিনেটলি আমাদের 2 লেনের রাস্তায় বাধ্য হয় দ্রুত গতির গাড়ি, বড় বড় গাড়ি, বাণিজ্যিক গাড়িগুলি যেটা নির্দিষ্ট সময় গন্তব্য করতে চায় তারা ওভারটেক করে। এবং আমি আগেই যেটা বললাম যে রাস্তার পাশে যে ভূমি ব্যবহারটা আছে এটা এমন ভাবে হচ্ছে যে স্থানীয় পর্যায়ে রাস্তার মতন হয়ে যাচ্ছে।
সড়ক দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কে বলছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বিশেষজ্ঞগণ বলছেন, গাড়ির ফিটনেস, চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান ব্যবস্থা ত্রুটিহীন এবং স্বচ্ছতাপূর্ণ করা সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এখনই জরুরি। এটা কোনো মহলের চাপে বন্ধ করলে সড়ক দুর্ঘটনা সীমিত করা সম্ভব নয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ভারতে কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে জঙ্গি নিশানায় রয়েছে কলকাতা বিমানবন্দর এবং উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যম গ্রামের ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG হাব। বিষয়টি নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
শুধু পাঠানকোটেই শেষ নয়, জঙ্গি নিশানায় রয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর এবং পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যম গ্রামের ন্যাশনাল সিকিউরিটি গার্ড অর্থাৎ এনএসজি হাব, এমনটাই আশঙ্কা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। তাই পাঠানকোটের ঘটনার আগেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি এ ব্যাপারে সতর্কতাও জারি করেছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, পাঠানকোটের বায়ুসেনা ঘাটিতে জঙ্গি হামলার আগেই কেন্দ্রীয় গোয়েন্দারা সতর্কবার্তা দিয়ে জানিয়েছিলেন বিভিন্ন জঙ্গি সংগঠন ভারতে ঢুকেছে এবং হামলা করতে পারে। ওই সময় এ রাজ্যের ওই সতর্কবার্তা এসে পৌঁছয়। এক কেন্দ্রীয় গোয়েন্দা অফিসারের কথায়, এই রাজ্যের কলকাতা বিমানবন্দর এবং এনএসজি হাব জঙ্গিদের নিশানায় রয়েছে। রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যম গ্রামের বাদুতে যে এনএসজি হাবটি রয়েছে সেটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কমান্ডো সদস্যরা রয়েছেন, তাদের মধ্যে রয়েছেন কাউন্টার হাইজ্যাক অপারেশন এবং অ্যান্টি টেরর অপারেশন করার মতো দক্ষ কমান্ডো। তাদের অত্যাধুনিক অস্ত্রও রয়েছে, কাজেই জাতীয় নিরাপত্তা এবং জঙ্গিদের সঙ্গে লড়াই করার জন্য এই হাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে জঙ্গিরা এই হাবকে নিশানা করেছে। এই হাবে নিরাপত্তা সবসময় আটোসাটো থাকে, কিন্তু সতর্কবার্তা পেয়ে নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। সেই সঙ্গে গোয়েন্দারা জানিয়েছেন, দমদম বিমানবন্দরের গুরুত্ব কম নয়, গোয়েন্দাদের সন্দেহ যাত্রী সেজে জঙ্গিরা বিমানবন্দরের কাছে এসে হামলা চালাতে পারে, তাই বিমানবন্দর ও কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর সতর্কতা জারি করেছে। নিরাপত্তা আগের চেয়ে বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো জঙ্গি বিমানে করে অন্য দেশে কিংবা অন্য রাজ্যে পালিয়ে যাচ্ছে কিনা তাও নজরদারি চালানো হচ্ছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
গবেষণায় দেখা গিয়েছে যে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে মারাত্মক ক্ষতির দায় বহন করে দরিদ্র দেশগুলো। বর্তমান জলবায়ু নীতিমালার কোনো পরিবর্তন যদি না হয়, তাহলে সেক্ষেত্রে নতুন এক গবেষণার ফলাফল বলছে ভবিষ্যতে দরিদ্র দেশগুলোর অবস্থা দারুণ খারাপ হতে পারে। জোডি কাপুয়ার রিপোর্ট থেকে পড়ছেন সেলিম হোসেন।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে একই দেশের ধনী এবং দরিদ্র শ্রেণী কে কিভাবে ক্ষতিগ্রস্ত হন, প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এ সংক্রান্ত এক গবেষণার ফলাফল বলছে ধনী এবং দরিদ্র শ্রেণীর ক্ষতির পার্থক্যের পরিমাণ ব্যাপক। এজন্য বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর এই জনগোষ্ঠীকে রক্ষার লক্ষ্যে প্রয়োজন জলবায়ু বিষয়ক জরুরি নীতিমালা গ্রহণ। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসের এই গবেষণার যৌথ লেখক মার্ক ফ্লারবে বললেন, প্যারিস জলবায়ু সম্মেলনে জলবায়ু পরিবর্তনে উষ্ণায়ন রোধে বিভিন্ন দেশের প্রতিশ্রুতির উপর ভিত্তি করে বলা যায় ক্রমবর্ধমান উষ্ণায়ন বন্ধ হবে, ফলে এর ব্যাপক নেতিবাচক প্রভাব হওয়ার সম্ভাবনা রয়েছে, তাও যদি এই উষ্ণায়নের মাত্রা তথাকথিত সর্বনাশা পর্যায়ে অর্থাৎ 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে।
সার্ভে
বলেন, যে বিষয়টিতে আমরা হোঁচট খাই তা হচ্ছে পৃথিবীর তাপমাত্রা শিল্পায়ন যুগের আগের পর্যায়ে অর্থাৎ 2 ডিগ্রির স্থলে 3 ডিগ্রি কমিয়ে আনার অমসৃণ পথে আমরা রয়েছি, আর এই লক্ষ্যমাত্রা অর্জন ভীষণ কঠিন। তবে আমাদের গবেষণা বলছে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি বিশ্বের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সর্বনাশ ডেকে আনবে। ফ্লারবে বলেন,
but for many of them we find that growth of income for the poor especially in the regions like India,
আমরা আমাদের গবেষণায় নানা সম্ভাবনা দেখেছি, তবে সেগুলোর অনেক ক্ষেত্রে আমরা দেখেছি দরিদ্রের আয় বৃদ্ধি, বিশেষ করে ভারত বা চীন কিংবা আফ্রিকায় আয় বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধির কারণে ব্যাপকভাবে কমে গেছে, ফলে ওইসব অঞ্চল ইতিমধ্যেই বিপর্যস্ত এবং দুর্যোগপূর্ণ। সেখানকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য কিছু একটা করা দরকার। 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বিশ্বের মোট দরিদ্র জনসংখ্যার 20% সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে।
If we take the lenient policy that is recommended by the basic version of the model and we make the assumption that the poor can be
জলবায়ু পরিবর্তনের ক্ষতি এমন পর্যায়ে যেতে পারে যে এই শতাব্দীর শেষ নাগাদ বিশ্বের দরিদ্র 20% মানুষ না খেয়ে থাকবে অথবা মারা যাবে। ধনী না গরিব, কার বেশি ক্ষতি হবে এমন প্রশ্নে গবেষণায় মিশ্র ফলাফল দেখা গেছে।
The rich own the equipment, the buildings and things like that, so they will also be hit potentially, but the poor are the most vulnerable in terms of health impact.
ধনীদের যন্ত্রপাতি, ভবন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দরকারি জিনিস কেনার সামর্থ্য রয়েছে, কিন্তু তারপরও তারা এর ক্ষতির প্রভাব থেকে মুক্ত নয়। দরিদ্ররাই বেশি ক্ষতির সম্মুখীন হবে। স্বাস্থ্য সমস্যা, মৃত্যুর হার, ফসল কমে যাওয়া ইত্যাদি নানা কারণে দরিদ্রদের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি পড়বে, ফলে ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ুর বিরূপ প্রভাব থেকে বাঁচাতে হলে ধনী দরিদ্র নির্বিশেষে জলবায়ু পরিবর্তন রোধে একযোগে কাজ করে যেতে হবে।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়,
মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
শুনবেন এখন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
যুক্তরাষ্ট্র আফ্রিকার দেশগুলিকে সন্ত্রাসবাদ দমনে প্রতিশ্রুতির আরও একটি ইঙ্গিত স্বরূপ আল কায়দার সঙ্গে সম্পৃক্ত সোমালিয়া ভিত্তিক সংগঠন হারাকাত শবাব আল মুজাহিদিন, সংক্ষেপে আল শবাবের কতিপয় শীর্ষ নেতার অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য লক্ষ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করেছে। 2008 সালে এই সংগঠনটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়। এই জঙ্গি গোষ্ঠীটি সোমালিয়ার কর্তৃত্ব লাভে জাতীয় সরকারের সঙ্গে লড়াইয়ে লিপ্ত আছে। তারা কেনিয়াতেও বেশ কতগুলো হামলা পরিচালনা করেছে। সর্বসাম্প্রতিক হামলাটি ঘটেছে গ্যারিসা শহরের একটি কলেজে। এই গোষ্ঠীটি হাজার হাজার জনগণ শান্তিপ্রিয় সক্রিয়বাদী আন্তর্জাতিক সাহায্যদাতা কর্মী, সাংবাদিক এবং আফ্রিকি ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর সদস্য যারা এই অঞ্চলের স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আনবার প্রয়াস চালাচ্ছেন তাদের হত্যার জন্য দায়ী। লক্ষ লক্ষ জনগণ লড়াইয়ের কারণে ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্র সরকার সংস্থাটির বিরুদ্ধে আর্থিক এবং অন্যান্য নিষেধাজ্ঞা জারি করেছে। তাদের বিষয় সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকদের সংস্থাটির সঙ্গে আর্থিক লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্র এখন সংস্থাটির ছজনের নেতার অবস্থান সম্পর্কিত তথ্যের জন্য পুরস্কার ঘোষণা করেছে। উল্লিখিত প্রত্যেক সন্ত্রাসীর জন্য $50,00,000 পুরস্কার ঘোষণা করা হয়েছে। যাদের খোঁজা হচ্ছে এবং যাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে তারা হচ্ছে ইব্রাহিম হাজি জামা, যে আবু জালমা নামেও পরিচিত, ফওয়াদ মাহমেদ খালাফ, যার অপর নাম ফওয়াদ সোঙ্গালে, যার সোমালি এবং সুইজারল্যান্ডের নাগরিকত্ব রয়েছে, বশির মাহমদ মাহমুদ, আশবাবের একজন সামরিক কমান্ডার যার জন্ম 1979 থেকে 1982 সালের মধ্যে, মুক্তিয়ার রবো, 43 বছর বয়সী আশবাবের মুখপাত্র যে ইরিত্রিয়ার পাসপোর্টও বহন করে। এছাড়াও আশবাবের অতিরিক্ত দুজন নেতার প্রত্যেকের জন্য $30,00,000 পুরস্কার ঘোষণা করা হয়েছে। এরা হচ্ছে আবদুল্লাহি ইয়ারে এবং গ্রুপটির গোয়েন্দা প্রধান জাকারিয়া ইসমাইল আহমেদ হার্শি, যার অপর নাম জাকি মাদোবে। যুক্তরাষ্ট্র সরকার এই মর্মে নিশ্চয়তা প্রদান করছে যে সকল নির্ভরযোগ্য তথ্য তদন্ত করে দেখা হবে এবং তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্যটি সঠিক প্রমাণিত হলে যুক্তরাষ্ট্র সরকার তাদের অন্যত্র স্থানান্তর করে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আপনার কাছে এসব ব্যক্তিদের কোনো তথ্য জানা থাকলে তার নিকটবর্তী যুক্তরাষ্ট্র দূতাবাসের আঞ্চলিক নিরাপত্তা অফিসে জানাতে পারেন। টিপলাইনে www.rewardsforjustice.net অথবা ইমেইলে rfj@state.gov এই ঠিকানায় তথ্যাদি জানাতে পারেন।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। শ্রোতাদের ইমেল, ফোন, ফ্যাক্স, ফেসবুক ফ্যান পেজ, ওয়াল, ডাকে পাওয়া প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে আমাদের আজকের মিতালি উপস্থাপন করছেন তাহেরা কিবরিয়া।
শ্রোতা বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আসরের প্রথম চিঠি একটি ইমেল লিখেছেন সৌভিক খামরুই, ক্রিসেন্ট অ্যাপার্টমেন্ট, দাওয়ারকা, নতুন দিল্লি থেকে। লিখেছেন, আমি ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের ইন্টারনেট, ভিওএ বাংলা, টুইটার এবং ফেসবুকের নিয়মিত পাঠক। ছোটবেলায় যখন পশ্চিমবঙ্গে ছিলাম তখন রেডিও শুনতাম। আমি এখন নতুন দিল্লিতে থাকি। আমার জন্য আপনাদের অনুষ্ঠান সূচি এবং 2016 সালের ক্যালেন্ডার পাঠালে খুশি হব। আর সেই সঙ্গে আপনাদের সবাইকে নতুন বছর 2016 শুভেচ্ছা জানাচ্ছি। ভাই সৌভিক খামারুই, আপনার জন্য নতুন বছরের শুভেচ্ছা থাকলো। আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ খালিদ বিন চৌধুরী, জজকোট, দিনাজপুর থেকে। ভাই খালিদ, আপনি 2016 সালের ক্যালেন্ডার চেয়েছেন। এর পরের ইমেলে আপনার পুরো ঠিকানা জানাবেন, নিশ্চয়ই আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। ইমেলের জন্য অনেক ধন্যবাদ। এর পরের ইমেলটি পাঠিয়েছেন দেবাশিস গোপ, কুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ থেকে। আপনি আমেরিকার ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন, সেই সঙ্গে 2016 সালের ক্যালেন্ডার চেয়েছেন। ভাই দেবাশিস গোপ, আপনার প্রশ্নের জবাবে বলছি, আমেরিকায় ব্যাংক প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1784 সালে এবং এর পরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকিং ব্যবস্থা ফেডারেল রিজার্ভ সিস্টেম প্রতিষ্ঠা হয়েছিল 1913 সালে। মূলত এই ব্যাংকই দেশের অর্থব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে, আর এই প্রতিষ্ঠান তাদের কোনো কিছুর জন্য কারো কাছে বা কোনো প্রতিষ্ঠানের কাছে দায়বদ্ধ নয়। আমেরিকায় বেসরকারি ব্যাংকের সংখ্যা অগণিত, তবে আমেরিকায় ব্যাংকগুলো নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ই। আশা করি আপনার উত্তর পেয়েছেন, চিঠির জন্য অনেক ধন্যবাদ, আবারও লিখবেন। আর হ্যাঁ, আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। 2016 সালের ক্যালেন্ডারের জন্য অনুরোধ পাঠিয়েছেন সঞ্জীব মণ্ডল, সহকারী শিক্ষক, টি এ ফারুক মাধ্যমিক বিদ্যালয়, বাণীশান্তা, খুলনা থেকে। শুভেচ্ছা পাঠিয়েছেন এস এম আবদুল্লাহ রানা, ভিওএ ফ্যান ক্লাব, প্রফেসর পাড়া, সুজানগর, পাবনা থেকে। পরের ইমেলটি পাঠিয়েছেন প্রফেসর আশরাফুল ইসলাম, প্রেসিডেন্ট গ্লোবাল ভিওএ লিসনার্স ক্লাব, থানপাড়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে। আপনি মহান বিজয় দিবসের শুভেচ্ছা পাঠিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনারা আমাদের কাছে ইমেল করে, ডাকযোগে এবং ফেসবুক ফ্যান পেজে আপনাদের নাম এবং ঠিকানা পাঠান, সেই সঙ্গে ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
মেক্সিকোর কর্মকর্তারা পলাতক মাদক চোরাচালানকারী জোয়াকিন এল চ্যাপো গুজম্যানকে আবারও কারাগারে পাঠিয়েছেন। 7 মাস আগে জেলখানা থেকে পালানোর পর গতকাল তাকে আটক করা হয়। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটো টুইটারে এক সংক্ষিপ্ত বার্তায় গুজম্যানের আটক হবার খবরটি এভাবে দেন, আমাদের লক্ষ্য অর্জিত হয়েছে, তাকে আমরা পেয়ে গেছি। পরে সংবাদদাতাদের সামনে গুজম্যানকে হাজির করা হয়। সে নীল শার্ট এবং ট্র্যাক প্যান্ট পরেছিল। তাকে একটি সাঁজোয়া গাড়ি থেকে হেলিকপ্টারে তোলা হয়। তাকে এবং তার অন্তত একজন সঙ্গীকে কারাগারে আবারও পাঠানো হয়। বন্দুকধারীরা কায়রোর পশ্চিমাঞ্চলে গিজা জেলায় দুজন পুলিশকে হত্যা করেছে। মিশরের স্বরাষ্ট্রমন্ত্রক বলছে যে আজকের এই গুলির ঘটনা তদন্তের জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে বন্দুকধারীরা পালিয়ে গেছে এবং কেউ এই গুলি চালানোর ঘটনার দায় স্বীকার করেনি। এই আক্রমণের আগে শুক্রবার হুরগাদা অবকাশ কেন্দ্রে আরেকটি ঘটনা ঘটে, যেখানে জঙ্গিরা দুজন অস্ট্রিয়াবাসী এবং সুইডিশ নাগরিককে আহত করেছিল। পরে পুলিশ হামলাকারীদের গুলি করলে একজন নিহত এবং অপরজন আহত হয়। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে যে পশ্চিম তীরের একটি তল্লাশি চৌকিতে দুজন ফিলিস্তিনি ইসরায়েলি সৈন্যদের ছুরিকাঘাত করার চেষ্টা করার সময় তাদের গুলি করে হত্যা করা হয়। একজন মুখপাত্রী বলেছেন জর্ডান উপত্যকার উত্তরে এই হামলার ঘটনাটি ঘটে। গত 3 মাসে উপর্যুপুরি যেসব হামলা চালানো হয়েছে তার মধ্যে এই আক্রমণটি ছিল সর্বসাম্প্রতিক। এদিকে আজই ইসরায়েল একজন ফিলিস্তিনির সাবেক বাড়ি বিধ্বস্ত করেছে। ওই ফিলিস্তিনিকে গত 3 অক্টোবর গুলি করে হত্যা করা হয়, যখন সে জেরুজালেমে ইহুদি ধর্মীয় গুরু একজন রাবাইকে হত্যা করে। ফ্রান্সে আজ শনিবার শত শত মসজিদের দ্বার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে, যাতে করে অমুসলমানদের তাদের সংস্কৃতি সম্পর্কে শিক্ষিত করে তোলা যায়। বিশেষত এমন এক সময়ে যখন ইসলামী উগ্রবাদীদের আক্রমণ এই ধর্ম সম্পর্কে মানুষের মনে নেতিবাচক ধারণার জন্ম দিচ্ছে। ফ্রান্সের 2500 মসজিদের সবকটি যদিও এই কার্যক্রমে অংশ নিচ্ছে না, প্যারিসের গ্র্যান্ড মসজিদ সহ সবচাইতে পরিচিত মসজিদগুলো এই কর্মসূচিতে রয়েছে। এই প্রচেষ্টা সমর্থন যোগাচ্ছে সে দেশের শীর্ষ মুসলিম সংগঠন দ্য ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ। এই গোষ্ঠীর প্রেসিডেন্ট আনবার কাবাভে সংবাদদাতাদের বলেছেন যে মসজিদে সাধারণ মুসলমানদের সঙ্গে দেখা করতে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং তাদের নাস্তা খাওয়ানো হবে, মসজিদের ভেতরে ঘুরিয়ে দেখানো হবে, সেখানে কর্মশালা এবং আলোচনা অনুষ্ঠিত হবে এবং 5 ওয়াক্ত নামাজের মধ্যে একটি নামাজেও তারা অংশ নিতে পারেন।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হচ্ছে। এই অনুষ্ঠান পরিবেশনে আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন সেলিম হোসেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন শিয়াওগং চ্যাং। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরুদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.